الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নদীমাতৃক এই দেশে যোগাযোগের একটি অনন্য মাধ্যম হচ্ছে নৌকা। এই নৌকার মাধ্যমে অনেক বুজুর্গানে কিরাম আমাদের দেশে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য। যেমন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবি ছিলেন। তো তিনি জাহাজে করে এই বাংলাদেশের শহর চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রাম থেকে তিনি বার্মা হয়ে তিনি চীনে গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ চীনের মধ্যে ওনার মাজার এখনও আমরা শুনি যে ওনার মাজার সেখানে রয়েছে। তো আল্লাহ তাআলা ওনার উপর অসংখ্য রহমত বর্ষণ করুক। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লামের মুবারক বাণীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লাম নৌকার অনেক উপমা দিয়েছেন, তো ইনশাআল্লাহ আমরা শুনব। তো আজকে আমরা আপনাদেরকে এই অনুষ্ঠান কিছু কথা অজানা, এই অনুষ্ঠানের মাধ্যমে নৌকা সম্পর্কে কিছু অজানা কথা আমরা আপনাদেরকে শোনাবো। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন নৌকা সম্পর্কে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর, নৌকা প্রথমে কে আবিষ্কার করেন?
হ্যাঁ রাশেদ ভাই, আসলে এই নৌকা সম্পর্কে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন যে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ওহি প্রেরণ করেছেন যে নৌকা আবিষ্কার করার জন্য। সেই হিসাবে সর্বপ্রথম নৌকা আবিষ্কারক হচ্ছে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
মাশাআল্লাহ। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন নৌকাটা আবিষ্কার করেন?
আসলে এটা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মজিদের মধ্যে ইরশাদ করেছেন, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি এমন একজন নবী, সাড়ে 900 বছর উনি ওনার সম্প্রদায় যারা ছিল, ওনার কোম যারা ছিল, ইনাদেরকে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন। কিন্তু সাড়ে 900 বছর এদেরকে নেকির দাওয়াত দেওয়ার পরও, আল্লাহ তাআলার দিকে আহ্বান করার পরও এরা অমান্য করেছে, মানে নাই। বেশ কয়েকজন, শুধু কিছু সংখ্যক, যেমন বিভিন্ন রেওয়ায়েত রয়েছে 72 জন বা 80 জন মতো ওনার উপর ইমান এনেছেন। এমনকি এক পর্যায়ে এরকম হয়ে গিয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যারা উম্মত ছিল তাদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে যেত, যাদের মৃত্যুর শয্যায় যাদেরকে বলা হয় সাকরাত চলতেছে, একদম মারা যাবে, এরকম বৃদ্ধ যারা ছিল এরাও তাদের সন্তানদেরকে এটা ওসিয়ত করে যেত যে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাযাল্লা বলতো উনি হচ্ছে পুরানো পাগল,
আচ্ছা
তো ইনার কোনো কথা তোমরা শুনবে না, ছেলেদেরকে এটা ওসিয়ত করতো যারা এদের বৃদ্ধ যারা ছিল, এবং বলতো এটা যে ইনার কোনো কথা শুনবে না, কেন ইনি নাউজুবিল্লাহ পুরানা পাগল, ওনার কোনো কথায় তোমরা ধ্যান দিবে না। যখন তাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হুকুম এসেছে, হে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বাস তোমার উম্মতের মধ্যে যাই মুমিন হওয়ার হয়ে গিয়েছে আর বাকি যারা আছে এরা ঈমান আনবে না। এরপর নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই নৌকাটা আবিষ্কার করার কি দিয়েছেন, হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এসেছে, কেন তাদেরকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাবটা আসবে, তুফানটা আসবে, তুফানের মাধ্যমে তাদেরকে ডুবিয়ে মারা হবে। তো এর থেকে বাঁচার জন্য যারা মুমিন রয়েছে, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইনার সাথে প্রায় কমবেশ আরো 80 জন যারা ছিল, এরা মুমিন ছিল, এরা নৌকার মধ্যে এরা হিফাজতে ছিল, বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। রাশেদ ভাই, আমরা যদি হিসাব করি 950 বছর, 950 বছর উনি এদেরকে বুঝিয়েছেন, এনার উম্মতদেরকে
ইসলামের দাওয়াত দিয়েছেন 950 বছর।
950 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা কিন্তু ঈমান আনে নাই, যার কারণে এই আযাব। আর এই আযাবের পর্যায়ে উনাকে তো অনেক জুলুম করেছেন, উনার উপর অনেক অত্যাচার এরা করেছে, উনার কোমরা তো উনাদের পর্যায়টা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ যারা ছিল তাদের ছেলেদেরকে এটা ওসিয়ত করত, যে ওসিয়ত করত যে কি, যে নূহ আলাইহিসসালাম নউযুবিল্লাহ ইনি পুরানো পাগল, ইনার কোনো কথা শুনবে না, ওই কথার দিকে ধ্যানও দিবে না। যখন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন হুকুম এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, হে নূহ আলা নবী নূহ আলাইহিসসালাম, তোমার উম্মতের মধ্যে আর কেউ ইমান আনবে না, যেগুলো এনেছে এরা, আর এতে তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এর আগে যত মুসিবত কষ্ট দেওয়ার পরও ইনি হিদায়তের দোয়া চাইতো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ইনাদেরকে হিদায়ত দান করেন, ইনাদেরকে হেফাজত করেন, ইনারা বুঝতেছে না। তারপর আল্লাহ তাআলা বলে যে ইনাদেরকে বদদোয়া দিয়ে দেন, এরা আর হবে না।
আচ্ছা গোলাম হোসেন ভাই, যে হযরত সাইয়েদুনা নূহ আলাইহিস সালামের নৌকার কথা বলছেন, তো সেই নৌকাটা কত বড় ছিল?
রাশেদ ভাই, আসলে এটা সম্পর্কে তফসির কারকগণ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। যেমন আমরা তফসিরের মধ্যে যদি দেখি তাহলে দেখা যায় যে নৌকাটা হযরত নূহ আলা নবী নূহ আলাইহিসসালাম তৈরি করেছেন, ওটার দৈর্ঘ্য ছিল এক অভিমত অনুসারে প্রায় 300 গজ লম্বাতে, প্রস্তর মধ্যে ছিল 50 গজ, আর উচ্চতা ছিল 30 গজ। এটা হচ্ছে এক অভিমত অনুসারে। অন্য এক অভিমত হচ্ছে যে দৈর্ঘ্য ছিল প্রায় 1200 গজ,
1200 গজ
লম্বা ছিল, দৈর্ঘ্য ছিল, প্রস্থ প্রায় 600 গজ, আর উচ্চতা ছিল 300 গজ। এত বিশাল পরিমাণ নৌকা, আর এটা ছিল আপনার সেগুন খাটের তৈরি।
আচ্ছা, সাধারণত এখন যেরকম আমরা জাহাজ দেখি যেগুলো লোহা দিয়ে তৈরি করা হয়, তো ওই
লোহা না, এটা ছিল যে গাছটা দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা নূহ আলা নবী নূহ আলাইহিসসালামকে বলা হয়েছে ওই গাছটা রোপণ করার জন্য, সেগুন গাছ। তো ওটা প্রায় 100 বছর ছিল ওই গাছটা, ওই গাছের খাট দিয়ে নৌকাটা তৈরি করা হয়েছে। এরপর শুধু এটা তো উচ্চতা আমরা শুনলাম 1200 গজ, প্রস্থ দৈর্ঘ্য ছিল 1200 গজ, প্রস্থ ছিল 600 গজ, উচ্চতা ছিল 300 গজ, এটা রেওয়ায়েত শুনলাম। কিন্তু এর মধ্যে ঠিক 3টা তলা ছিল,
হ্যাঁ,
3 স্তরে বিভক্ত।
আচ্ছা,
তো আর যেমন নিচের স্থলে ছিল কি, নিচের স্থলে ছিল আপনার বন্য পশু, হিংস্র জন্তু এবং কীট পতঙ্গ, যারা বিষাক্ত কীট পতঙ্গ, এরা ছিল নিচের স্তরে বা নিচ তলায়। এরপর মধ্যম তলায় ছিল আপনার গৃহপালিত চতুষ্পদ প্রাণী এগুলা, এবং উঁচু যেটা তলা, প্রথম তলা বা উঁচু স্তর যেটা ছিল, সেখানে খুদ হযরত নূহ আলা নবী নূহ আলাইহিসসালাম ছিলেন, তার সঙ্গীগণ ছিলেন, এবং ওখানে খাদ্য সামগ্রী যেগুলো ছিল এগুলো ছিলেন। শুধু এটা নয় রাশেদ ভাই, যে এ নৌকাটা তৈরি করতে সময় লেগেছে, এটারও বিভিন্ন তফসির কারকগণ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। তার মধ্যে আমি একটা বলতেছি, যে কেউ বলতেছেন 100 বছর সময় লেগেছে ওই নৌকাটা তৈরি করতে, আর অন্য এক অভিমতে এটা বলা হচ্ছে প্রায় 400 বছর সময় লেগেছে এই নৌকাটা তৈরি করতে। আপনি যেটা বলতেছেন পরিকল্পনা, তো 400 বছর কেমন দীর্ঘ সময়।
হ্যাঁ, এটা বলছি গোলাম হোসেন, আসলে দেখেন গাছটা রোপণ করা হয়েছে 100 বছর, এরপরে 400 বছর মনে করুন নৌকাটা কিস্তিটা বানানোর ক্ষেত্রে সময় লেগেছে। এটাই তো প্রথম নৌকা ছিল, তাই না? তো এই জন্য হয়তো নূহ আলাইহিসসালামকে লোকেরা হয়তো একটু মানে মাজাল্লা পাগল বলতো, যে উনি অদ্ভুত জাতীয় কোনো কিছু বানাচ্ছেন।
এটার আরেকটাও কারণ ছিল, হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 200 বছর আগে ওহির মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে হে নূহ আলা নবী নূহ আলাইহিসসালাম, আপনার সম্প্রদায়কে তুফানের মাধ্যমে ডুবিয়ে দেওয়া হবে। ওনাকে এটা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে ওনাকে কি করতে হবে, নৌকা বানাতে হবে, এনার কোমকে ধ্বংস করে দিবে। এটা অনেক আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল। তো উনি আসলে যেটা বলা হয় যে এটা আল্লাহ তাআলা কিভাবে নৌকাটা বানাবেন, এটারও কিছু ওনাকে ইলহাম দিয়ে দিয়েছেন। যেমন এটা পাখির বুক, যেরকম পাখির বুক এবং বগলের মতো তৈরি করতে বলা হয়েছে, পাখির স্টাইলে এভাবে তৈরি করার জন্য বলা হয়েছে। আর এটা নিয়ে আরো বলা হচ্ছে যে যে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে এরা বিভিন্ন ভাষায় কথা বলতো, যেহেতু উনি নৌকাটা বানাচ্ছিলেন একদম জঙ্গলের মধ্যে।
আচ্ছা, তো
এটার কারণ কি জঙ্গলে বানানো?
আসলে জঙ্গলে ইনি এটা যেহেতু গাছ ওখানে কেটেছে, জঙ্গলে হয়তো ওনার জন্য নিরাপদ ছিল, এই জন্য জঙ্গলের মধ্যে উনি ওই নৌকাটা বানানোর জন্য তৈরি করার জন্য ওখানে তৈরি করেছেন জঙ্গলের মধ্যে। যখন জঙ্গলের মধ্যে ওই নৌকাটা তৈরি করতেছেন, তখন ওনার সম্প্রদায় যারা এরা জিজ্ঞেস করতো, আপনি এটা কি বানাচ্ছেন? বলেছে, আমি এটা একটা বাসস্থান তৈরি করতেছি যেটা পানির উপর দিয়ে চলবে। বলছে, এখানে পানির তো কোনো নাম নিশানা নেই, যেহেতু জঙ্গলের মধ্যে তৈরি করতেছে। তো পানির এখানে একদম অনেক দূর দূরে পানির কোনো নাম নিশানাই নাই বলতে চলে। তো উনি বলতেছে, আমি একটা পানির উপর বাসবে এটা এমন একটা আমি বাসস্থান তৈরি করতেছি। তো এই জন্য অনেকে এটা নিয়ে উপহাস করত। বলতেছে, আপনি প্রথমে নবী নিজেকে নবী দাবি করেছেন, এখন তো মিস্ত্রি হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ। এইভাবেও কি করত, উপহাস করত। তো এটা জঙ্গলের মধ্যে ইনি তৈরি করেছেন, ওনার সাথে আরো যারা মুমিন যারা ছিলেন ইনারাও ওনাকে সঙ্গ দিয়েছেন, যার কারণে প্রায় 100 বছর বা 400 বছর সময়ে এই নৌকাটা তৈরি হয়।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদান চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর কিছু তথ্য জানতে পারছি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরো কিছু মাদানী ফুল হযরত সাইয়্যিদা নূহ আলাইহিস সালামের কৃষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা গোলাম হোসেন ভাই, এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন আমাদেরকে যে সেখানে হিংস্র প্রাণী উঠেছে, চতুষ্পদ জন্তু উঠেছে, পাখি উঠেছে, মানুষ উঠেছে, তো হিংস্র প্রাণী যেগুলো আছে সেগুলো তো সাধারণত মানুষকে হয়ে থাকে বা প্রাণীদের উপর আক্রমণ করে, তো সেখানে কি এরকম কিছু ঘটনা ঘটেনি?
হ্যাঁ রাশেদ ভাই, সুন্দর বলেছেন। এটা নিয়েও যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে যে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হয়েছে একজোড়া একজোড়া পশু পাখি এভাবে কিস্তির মধ্যে তুলে নেওয়ার জন্য, তখন নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ তাআলা, যে অনেক সময় বাঘ তো আপনার গরুকে খেয়ে ফেলবে, বাঘ তো মহিষকে খেয়ে ফেলবে, তো এটা কিভাবে তোলা যায় এদেরকে, যেহেতু এরা হিংস্র প্রাণী, বন্য প্রাণী? আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন বলা হয়েছে যে একজোড়া একজোড়া করে এই পশু পাখি এগুলা নৌকার মধ্যে তুলে নেওয়ার জন্য, তখন নূহ আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আল্লাহ তাআলা, এরা এদের মধ্যে তো কিছু হিংস্র রয়েছে, এরা একে অপরের শত্রু, তো এরা তো একে অপরকে খেয়ে ফেলবে বা কষ্ট দিবে। তো আল্লাহ তাআলা হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আবার ওহী প্রেরণ করলেন, হে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনাদের মধ্যে শত্রুতা এটা কে দিয়েছে? আল্লাহ, আপনার এটা আপনার পক্ষ থেকে হয়েছে।
আচ্ছা,
তবে যাদেরকে আমি শত্রুতা দিতে পারে এদেরকে আবার বন্ধু তো মহব্বত সৃষ্টি করে দিতে পারে, বাস তুমি এদেরকে তুলে নাও। তো এরপর তুলে নেওয়া হয়েছে এই কীট পতঙ্গ। এখন এর মধ্যে একটা জিনিস রয়েছে, বিষাক্ত যে কীট পতঙ্গ শেষের দিকে এসেছে আপনার বিচ্ছু আর সাপ, তারা এসেছে নৌকাতে ওঠার জন্য, কিন্তু হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাপ এবং বিচ্ছু যেহেতু এগুলো বিষাক্ত জিনিস এদেরকে বাধা দিয়েছে, তো তোমরা উঠতে পারবে না। তখন সাপ এবং বিচ্ছু হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আরজ করলো যে আমাদের উভয়কে কি করেন, হে আল্লাহর নবী, আমাদেরকেও আপনি সাওয়ার করিয়ে নেন, আরোহণ করিয়ে নেন, আমরা এটা ওয়াদা করতেছি। যে ব্যক্তি এটা বলবে, এটা কোরআনে মজিদের মধ্যে রয়েছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন, যে ব্যক্তি এটা পাঠ করবে, তো আমরা এটা ওয়াদা করতেছি তাদেরকে আমরা কোনো ক্ষতি করব না।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই সুন্দর একটি মাদানী ফুল শুনতে পেরেছি, জানতে পেরেছি যে আমরা অনেক সময় সাপ বিচ্ছু এগুলোর ভয় করে থাকি, তো যদি আমরা এই অজিফাটি পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে সেই সাপ বিচ্ছু কোনো ক্ষতি করবে না আমাদের আমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, এই যেটি আর কথা যাচ্ছিলাম আপনাকে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কিস্তি এই কত বছর ধরে এই পানির মধ্যে ছিল, কতদিন পানির মধ্যে ছিল?
হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কিস্তিটা, এই নৌকাটা ছয় মাস যাবত পানির মধ্যে ভেসে ছিল।
ছয় মাস তো ওখানে যে জীব জন্তু মানুষ পশু পাখি সবগুলো এই ছয় মাস ধরে সেখানে ছিল।
আচ্ছা,
সুবহানাল্লাহ। তো গোলাম হোসেন ভাই, আরেকটি কথা হচ্ছে যে মনে করুন যখন মহাপ্লাবন এসেছে, সেই আজাব এসেছে, তো তখন কি পুরো পৃথিবীর মধ্যে এসেছে নাকি কোন একটা নির্দিষ্ট স্থানে সেই প্লাবনটা এসেছিল?
এটা তাফসীরের মধ্যে রয়েছে, পুরা পৃথিবী ডুবে গিয়েছিল।
জি, তার বর্ণনাটা যদি গোলাম হোসেন ভাই আমাদেরকে একটু দিতেন
যে এই আজাবটার ব্যাপারে তাফসীরের মধ্যে যেভাবে এসেছেন। তো চল্লিশ দিন চল্লিশ রাত মুষলধারে এমন বৃষ্টি হয়েছে এবং সাথে সাথে জমিনও কি হয়েছেন ফেটে গিয়েছেন এবং জমিন থেকেও পানি উঠেছে। এভাবে এত উঁচু পানি হয়েছে, এত পানি হয়েছে যার কারণে ওই কিস্তিটা, ওই নৌকাটা ছয় মাস পর্যন্ত এটা পানির মধ্যেই ছিল।
এরপর
রাশেদ ভাই, এখানে যে জঙ্গলের মধ্যে এই যখন নৌকাটা তৈরি করা হচ্ছে, তখন আমরা বর্তমানে দেখি অনেকে কুকুরকে রাখে পাহারা দেওয়ার জন্য। তো সর্বপ্রথম নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, ইয়া আল্লাহ তাআলা, এই কুকুর দিয়ে পাহারা করার ব্যবস্থা করা হোক, যেহেতু দিনের মধ্যে আমরা এটার কাজ করব এবং রাত্রে একটু ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম করব, তো পাহারা দিবে কে? কুকুর। তো আল্লাহ তাআলা ওই কুকুর কুকুর নিয়োগ করেছেন ওখানে। কুকুর কি করত? হ্যাঁ, কুকুর এটা পাহারা দিত আপনার এই জাহাজটা, নৌকাটা যখন বানাচ্ছে পাহারা দিত। কেননা তখনও যে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের যারা উম্মত ছিল এরা তো এটা পছন্দ করে নাই, তো এরা আসতো এগুলো কাঠ এগুলা নিয়ে যাওয়ার জন্য। তখন কুকুর কি করত? চিৎকার করত, আওয়াজ করত, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জেগে উঠতেন আর ওরা দুশ্মনেরা পালিয়ে যেত। এখানে একজন সুন্দর মানুষকে দেখা যাচ্ছে কিন্তু অপরিচিত। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলো, তুমি কে? তখন সে বলল, আমি এখানে যারা আপনার অনুসারে রয়েছে আমি এদেরকে কি করব, আপনার থেকে বিভ্রান্ত করব। শরীর থাকবে আপনার সাথে, মন কিন্তু আপনার সাথে থাকবে না। তখন হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝে গিয়েছে ইনি ইবলিস শয়তান। তো বলছে, তুমি এখান থেকে বের হও। তাকে লানত দেওয়া হয়েছে, বদদোয়া দেওয়া হয়েছে। তখন ইবলিস শয়তান বলতেছে, না আমি বের হব না, আমি আপনাকে এমন কিছু জিনিস বলবো, পাঁচটি জিনিস জানি আমি বলবো, তারপর আমাকে এখান থেকে আপনি কি করিয়েন না, নামিয়ে দিয়েন না। তো পাঁচটি জিনিস থেকে আমি তিনটা বলবো আর দুইটা বলবো না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে যে তিনটা বলার দরকার নাই, দুইটা বলতে বলো। তো তখন বলছে, তুমি দুইটা বলো, যে দুইটা জিনিস বলবে না এই দুইটা বলো। তো এ বলতেছে, একটা হলো হিংসা, যে যেটার কারণে আমি অভিশপ্ত হয়েছি, হিংসার কারণে আজকে শয়তান লানতপ্রাপ্ত অভিশপ্ত। আরেকটা হচ্ছে লোভ, যে আমি শয়তান বলতেছে যে আমি হযরত আদম আলাইহিসসালাম ইনি যখন জান্নাতের মধ্যে ছিল, জান্নাতের নিয়ামত যখন উনি গ্রহণ করতেছে, তখন আমি এর লোভে পড়ে গিয়েছিলাম আর এই লোভের কারণে আমি আজকে কি আমার এই অবস্থা, আমি বরবাদ হয়ে গিয়েছি। তো আমাদের উচিত হবে রাশেদ দা, আপনিও মাদানী চ্যানেলের দর্শকদেরকে আপনি এটা আপনি মেসেজটা দিতে পারেন যে আমাদের উচিত সদা সর্বদা সব সময় যে হিংসা এবং লোভ থেকে বেঁচে থাকা উচিত। কেন? এটা এমন একটা হাতিয়ার, এটা এমন একটা মারাত্মক ব্যাধি যার কারণে আল্লাহ তাআলার দরবার থেকে কি হয়ে যায়, বান্দা মেহরুম হয়ে যায়, যেমন ইবলিস শয়তান বলেছেন।
জি গোলাম হোসেন ভাই, এরপর
আসলে ইবলিস শয়তান কিভাবে উঠেছে? তো বলা হচ্ছে গাধার লেছের মধ্যে দিয়ে ইবলিস শয়তান কোথায় উঠে গিয়েছে? নৌকার মধ্যে উঠে গিয়েছে। তো এই জন্য যখন গাধা আওয়াজ করে, তো এই জন্য বলা হয়েছে গাধা আওয়াজ করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার জন্য। কেন? গাধা ইবলিস শয়তানকে দেখে আওয়াজ করে। আর আল্লাহ তাআলার প্রত্যেক প্রাণী, এই তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, শুধু গাধা ছাড়া।
আচ্ছা,
তো গাধা কখন? ইবলিস শয়তানকে দেখে, শয়তানকে দেখে গাধা আওয়াজ করতে থাকে। আর মূরক ফেরেশতাদেরকে দেখে আওয়াজ করে। যে মূরকের তো বলা হচ্ছে যে মূরকের আওয়াজের সাথে যদি, আওয়াজের সময় যদি কেউ দোয়া করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দোয়ার মধ্যে ফেরেশতারা আমিনও বলে থাকে। তো এই জন্য কেন আরশের নিচে একটা মূরক রয়েছে, মূরক জাতি এরকম একজন ফেরেশতা রয়েছে, উনি যখন আওয়াজ করে তখন সাথে সাথে দুনিয়ার যত মূরক রয়েছে সবাই আওয়াজ করতে থাকে। এবং এইভাবে মানুষদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয়, ফজরের নামাজের জন্য। তাহাজ্জুদের সময়ে কিন্তু এরা মূরকরা আওয়াজ করে থাকে। তো এটা হচ্ছে আরশের নিচে যে মূরক রয়েছে ওটার আওয়াজের সাথে সাথে এরাই কি করে থাকে, আওয়াজ দিয়ে আমাদেরকে জাগিয়ে তুলে। তো আমাদের উচিত যখন মূরক আওয়াজ দেয় তখন সাথে সাথে দোয়া করা, এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রাশেদ ভাই, আমি এখানে আরেকটু একটা রেওয়ায়েত এটাও রয়েছে, আপনি যেটা সাদা মূরকের কথা বলেছেন, যে রেওয়ায়েতের মধ্যে এটাও রয়েছে যে সাদা মূরককে দোস্ত বলেছেন আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানে মহব্বত করে তাকে সাদা মূরককে। আর সাদা মূরকের ব্যাপারে এসেছে সাদা মূরকের আওয়াজ যতটুকু দূরে যাবে ততটুকু দূরে পর্যন্ত শয়তানের শয়তানি জাদুকরের জাদুকে এটা কাজ করবে না। আমাদেরও উচিত একটা সাদা মূরক
ঘরে রাখা।
হ্যাঁ, সাদা মূরক আমার সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম মহব্বত করে বন্ধু বলেছেন, তো আমাদেরও মহব্বত করা উচিত।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা গোলাম ভাই, যে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় নূহ আলাইহিস সালামের যে কিস্তি সেটি জুদি পাহাড়ের মধ্যে থেকে ছিল গিয়ে, পৃথিবীর মধ্যে তো অনেক পাহাড় আছে,
পৃথিবীর মধ্যে কমবেশ বড় বড় পাহাড়ের মধ্যে 6673 কিংবা 76টি পাহাড় রয়েছে। পৃথিবীর মধ্যে 6673টি পাহাড় রয়েছে। তার মধ্যে জুদি পাহাড়ে গিয়ে কেন ওই কিস্তিটা অবতরণ করলো? তো এটা হচ্ছে জুদি পাহাড়ের সৌভাগ্য। যখন এই এটা আল্লাহ তাআলা বলেছেন যে কি কিস্তি নূহ আলাইহিস সালামের কিস্তি পাহাড়ের মধ্যে অবতরণ করবে, যখন ওই কথাটা পাহাড় শুনলো তখন প্রত্যেক পাহাড় একটু অহংকার করেছে। জুদি পাহাড় কিন্তু তিনি বিনয়ী বাপ, বিনয়ী বাপ দেখিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা অন্যান্য পাহাড়কে সেই সৌভাগ্যটা দেন নাই, শুধু জুদি পাহাড়কে দিয়েছেন।
শেষ পর্যায়ে আপনি আমাদেরকে কি বলবেন, কি জিনিসকে শুনবেন? তারা যখন জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিটা থামলো, তারপর সেখানে হয়তো না নেমেছেন, ওই শেষের অবস্থা বলতে আমাদের, এবং সেটি কোন তারিখ ছিল?
হ্যাঁ, ওখানে যেটা ছিল যখন ওখানে থামলো তখন সেদিন 10ই মুহরম ছিল। সবাই ওখানে যারা জাহাজের মধ্যে ছিল, নৌকার মধ্যে যারা ছিল, সবাইকে হযরত নূহ আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন, নিজেও রোজা রেখেছেন, শুকরিয়ার রোজা। হ্যাঁ, এবং সবাই ওই দিন 10ই মুহরম রোজা রেখেছেন সবাই। তো এটা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আল্লাহ তাআলার প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। এবং এটা আমরা জানি শুকরিয়ার সিজদাও রয়েছে, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ বলা। তো এটা যখন আল্লাহ তাআলা এত একটা নিয়ামত দিয়েছেন আর এই মুসিবত চলে গিয়েছেন, ইনাদেরকে হিফাজত করেছেন, তো আল্লাহ তাআলার সাথে সাথে নিয়ামত হিসাবে, শুকরিয়া হিসাবে রোজা রেখেছেন। তো আমাদেরও উচিত যখন আমাদের কোনো নিয়ামত আমরা পাই শুকরিয়া করা আল্লাহ তাআলার। এরা সবাই আল্লাহ তাআলার কাছে রোজা রেখে শুকরিয়া জ্ঞাপন করে। তো আমাদের উচিত কোনো নিয়ামত পাওয়ার পর বা মুসিবত চলে যাওয়ার পর আমরা যাতে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। অনেক সময় দেখা যায় আমরা আনন্দ ফুর্তি করি, মুসিবত চলে যাওয়ার পর আনন্দ ফুর্তি করি, নিয়ামত পাওয়ার পর আমরা আনন্দ ফুর্তি করি, তো এটা করা উচিত নয়। যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওয়াকিয়া থেকে আমরা এটাই আরেকটা মাদানী ফুল আমরা জানতে পারলাম যে সবসময় আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও শুকরিয়া করব, মুসিবত চলে গেলেও আমরা শুকরিয়া আদায় করব। এটা রোজা রেখে হোক, আপনি নামাজ আদায় করে হোক, কোরআন তেলাওয়াত করে হোক, দান সদকা করে হোক, যে কোনো ধর্মীয় কাজ করে হোক, শুকরিয়া জ্ঞাপন করা আমাদের উচিত।
আচ্ছা হুজুর, যে নূহ আলাইহিস সালামের যে নৌকার কথা আমরা বলছি, কিস্তির কথা বলছি, সেটি কোন কালারের ছিল, কোন রঙের ছিল? যেরকম আমরা সাধারণত আমরা যে নৌকাতে বসেছি কালো নৌকা, এটার মধ্যে কালো আলকাতা লাগিয়েছে, বা আমরা বড় বড় শিপ যদি দেখি, জাহাজ দেখি, সেখানে বিভিন্ন রকম রং তারা লাগায়, তো এটার কি কোনো রং ছিল?
হ্যাঁ রাশেদ ভাই, আপনি আসলে যেটা বলেছেন, আমরা এখানে যেটা আমাদের নৌকার মধ্যে আলকাতরা লাগানো হয়েছে, আমার মনে হয় এটা তো নূহ আলাইহিসসালামের আদাকে আদা করা হচ্ছে, ওনাকে অনুকরণ করা হচ্ছে। নূহ আলাইহিসসালামও নৌকার মধ্যে এইভাবে কালো তেল লাগিয়েছেন, যেটা আমরা আলকাতরা বলি, এভাবে লাগিয়েছেন। হয়তো ওই ধারাবাহিকতায় বর্তমানে আমরা এখানে যা নৌকা দেখতেছি এটাতে আলকাতরা এটা লাগানো হচ্ছে।
আচ্ছা হুজুর, আমরা যেহেতু নৌকাতে উঠেছি, তো যেরকম আমরা গাড়িতে উঠে একটি দোয়া পড়ে থাকি, তো নৌকাতে চড়ার কি কোনো দোয়া আছে?
হ্যাঁ অবশ্যই তো দোয়া রয়েছে। হযরত নূহ আলা নবীনা আলাইহিসসালাম যখন নৌকার উপর আরোহণ করলেন, তখন আরোহণ করার সময় হযরত নূহ আলা নবীনা আলাইহিসসালাম এই দোয়াটা পাঠ করেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রহিম, এই দোয়াটা পাঠ করেছেন।
অর্থাৎ নূহ আলাইহিসসালাম যখন উঠেছেন তখন পাঠ করেছেন?
এটা কোরআনে মসজিদের মধ্যে রয়েছে, এটা কোরআনে মসজিদের মধ্যে আয়াত, সূরা হুদের মধ্যে রয়েছে এটা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রহিম, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। যারা নৌকার মধ্যে উঠে এই দোয়াটা পাঠ করে নিবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের ওই নৌকা বিভিন্ন বিপদ আপদ, ডুবে যাওয়া থেকে, তুফান থেকে ইনশাআল্লাহ তাআলা হিফাজতে থাকবে, নিরাপদে থাকবে। এর পাশাপাশি তাফসীরের মধ্যে আরো একটি আয়াত করা হয়েছে যে হযরত নূহ আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বিসমিল্লাহ পাঠ করতেন তখন ওই নৌকাটা চলতে থাকতো, আবার যখন বিসমিল্লাহ পাঠ করতেন নৌকাটা থেমে যেত। তো আমাদেরকেও বলা হয়েছে যে প্রত্যেক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার জন্য, তাহলে কি হবে, এটার বরকত পাওয়া যাবে আর ওই কাজ এর মধ্যে সফলতা লাভ করা যাবে।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই সুন্দর একটি কথা শুনলাম, মাদানী ফুল শুনলাম, যে যখন হযরত নূহ আলাইহিসসালাম বিসমিল্লাহ বলতেন তখন ওনার নৌকা ওনার কিস্তি সামনের দিকে যেত, আর যখন তিনি বিসমিল্লাহ বলতেন তখন এই নৌকা থেমে যেত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি যে নতুন কিছু কিছু অজানা কথা জানানোর জন্য, কিছু কথা অজানা এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আবারও অন্য একটি অনুষ্ঠানে, অন্য একটি পর্বে আপনাদেরকে চেষ্টা করব কিছু নতুন কথা জানানোর জন্য। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।